الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ. فقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. بارك الله لنا وإياكم بالقرآن الحكيم. حضرات علماء الكرام وعلماء এলাকা ধর্মপ্রাণ বিশিষ্ট ব্যক্তিবর্গ সুন্নতের আশেক মুসলমান ভাইয়েরা, আজকে আমাদের অনেকের হাতে সময় ছিল, দায়িত্ব কম ছিল, এদিকে খেয়াল করে এই মজলিস ইন্তজার করা হয়েছে। তাহলে আমাদের শরীয়তে বর্ষ পালনের কোন বিধান রাখা হয়নি, ওটা কাফেরদের তরিকা। হিন্দুরা বর্ষ পালন করে পয়লা বৈশাখী, খ্রিস্টানরা করে, অগ্নি বুজুকরা করে, আমাদের ধর্ম এটা নেই। নবী দিয়ে যত হুকুম দিয়ে গেছেন, উম্মতকে গাইডলাইন দিয়ে গেছেন, তার মধ্যে বর্ষ পালনের কোন বিধান তিনি বয়ান করেননি। জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, বিবাহ বার্ষিকী, চল্লিশা, তিরিশা, এগুলো তিনি বিধান দিয়ে যান নাই। ইসলামে কোন জন্মবার্ষিকী নেই, কোন মৃত্যুবার্ষিকী নেই, বিবাহ বার্ষিকী নেই, চল্লিশা নেই, এগুলো কাপড়ের থেকে আমদানি করা আছে। আমি একটা হাদিস আপনাদের সামনে বলছি, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য বেহেশত। কি অর্থ এই হাদিসের? মুমিনের জন্য জেলখানা, আমরা কি জেলখানার মধ্যে থাকি নেই? আমরা তো স্বাধীন ঘোরাফেরা করতেছি, জেলখানা কেন বলা? আর দুনিয়া সিজনুল মুমিন, সিজনুল মানে জেলখানা। আসলে জেলখানা দ্বারা বোঝানো হয়েছে কোন কাজের ব্যাপারে, কোন কথার ব্যাপারে, কোন ব্যাপারে, জিন্দেগীর কোন ব্যাপারে একজন মমিন স্বাধীন না, এটা বোঝা হয়েছে। জেলখানা মানে দুনিয়াতে 70 বছর জিন্দেগীতে তার কোন স্বাধীনতা নেই, তাকে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুম নবীর তরিকা খুঁজতে হবে, ওই অনুযায়ী চলতে হবে। কোন ক্ষেত্রে সে বলতে পারবে না এই ব্যাপারটা কোন শরিয়ত নেই, এইখানে আমি স্বাধীন, এই ব্যাপারটায় কোন শরিয়ত নেই। আমাদের অনেক ভাই এরকম মনে করে, দিন শিক্ষা করার জন্য বিভিন্ন পীরের দরবার হয়, আবার দুনিয়া হাসিল করার জন্য বিভিন্ন রাজনৈতিক পার্টিতে যায়। তো বলা হল কি ব্যাপার, আপনি এই পার্টিতে আসলেন কেন? ওরা তো আল্লাহ খোদাকেই মানে না, নামই দিছে বামপন্থী কংগ্রেস। তো তারা জবাব দেয়, আমি তো দিন শিক্ষা করার জন্য তবলিগে যাই, ওলামাদের কাছে যাই, কিন্তু কোন রাজনীতি করব এটা তো শরীয়ত আমাকে কিছু বলে নাই। তো এটা আমার ভালো লাগছে, এটা ভাষা দিয়ে শুরু করে গেছে, এটা আমার কাছে ভালো লাগছে, আমি এটা করি। এই যে তার কথাটা যে এই রাজনীতির ব্যাপারে শরীয়ত কোন দিক নির্দেশনা দেয় নাই, যার যা মনে চায় সে সেটা করতে পারে। এই যে দাবিটা উনি করলেন, এটা ওলামায়ে কেরামের তাকিদ করেন, যাচাই করেন, ফতোয়া আনেন যে এটা কি ঠিক আছে যে রাজনৈতিক ময়দানে আমরা স্বাধীন, যা বলে চায় তাই করব, যে পার্টি বলে চায় এই পার্টিকে সমর্থন করব, এইখানে কোন ইসলাম নেই, ইসলামের কোন বিধান নেই, যেখান থেকে ফতো আনবেন। এই কথা গলত, জিন্দেগীর কোন স্তর, কোন সাইড শরিয়ত ওপেন থাকে নাই যে এই ব্যাপারটা তোমার পর ছেড়ে দিলাম, তুমি জায়েজ করতে পারো। সকল ব্যাপারে কোন না কোন বিধান দিছে, মুখ দিয়ে একটা কথা বের করবে আপনাদের চিন্তা করতে হবে। আমি এখন যে কথাটা মুখ দিয়ে বলবো, এটা বলা কি আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে, এ টাইপের কথা বলা আপনাকে চিন্তা করতে হবে। বুজুর্গরা বলেন, পয়লে তোলো ফের বলো, পয়লে তোলো ফের
বলো, আগে চিন্তা ভাবনা করো এই কথাটা বলা জায়েজ হবে কিনা, এই কথাটার ভিতরে কল্যাণ আছে কিনা, এই কথাটার ভিতরে সওয়াব আছে কিনা, এই কথাটা বললে গীবত হবে, মিথ্যা হবে, পরনিন্দা হবে, দিনের ক্ষতি হবে, কি হবে এটাকে গবেষণা করো। তো দেখো কোন ক্ষতি সাইন নেই, শুধু কল্যাণের সাইন, শরীয়ত সম্মত এখন এটা বলতে পারো। তাহলে তোমার পেটের মধ্যে ওই কথাটাকে দাপন করে দাও, কবরে যখন মুর্দা দাপন করে তো কথাটা আমি পেটের মধ্যে দাপন করো, কয়লে তোলো ফের বলো, কথার উপরে কোন ট্যাক্স দেওয়া লাগে না, মাস শেষে কোন বিল আসে না, আপনি এতগুলো কথা বলছেন আপনার এত বিল আছে, মোবাইলটা বললে তো বিল আছে, মোবাইল ছাড়া বললে কোন বিল আসে না, তো বিল আসে না দেখে আপনি জাজ কাজে বলতে পারবেন, শরীয়ত আপনাকে ছাড় দিয়ে আছে, প্রত্যেকটা কথা রেকর্ড করা হয়েছে, প্রত্যেকটা কথা, মা ইয়ালফিজ মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমার প্রত্যেকটা কথা রেকর্ড করা আছে, হাশরের ময়দানে লাখ লাখ জনগণের সামনে এটা পেশ করা হবে, তখন তোমাদের চরম বেজ্জত হইতে হবে, তুমি নাম দিছো মুসলমান, আল্লাহকে মানলে আল্লাহ কি মানছ, মুসলমান নাম দিয়ে শয়তানের গোলামি করছো, মুসলমান নাম দেওয়ার পরে ইসলামের বাইরে কিছু করার সুযোগ নেই, আর যারা কাফের নাম দিছে তোমরা কাফের, আমরা বামপন্থী, আমরা জাহান্নামী, সে যা ইচ্ছা করুক, দুনিয়া তার জন্য বেশ, দুনিয়া তার জন্য জান্নাত, যা ইচ্ছা করুক, তার ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই, মুসলমান নাম দিয়ে শয়তানি করবে, মুসলমান নাম দিয়ে ইসলাম বিরোধী কাজ করবে এটা আল্লাহ মানবে না, পকড়াও করবে, কবর পর্যন্ত দেরি করবেন না, দুনিয়াতে আজাব নাজিল করবেন, আমার মুসলমান মানে আমার আনুগত্যশীল, তুমি তো তুমি তো শয়তানের আনুগত্য করতেছো, আমার আনুগত্য কোথায়, আল্লাহ আজাব দিবেন, বিভিন্ন ধরনের আজাব দিবেন, আল্লাহর কাছে আজাবের পক্ষে কোন অভাব নেই, এই বাতাস যা না হলে আমরা টিকতেই পারব, এই বাতাসকে একটু অর্ডার দিয়ে দিলে সব লন্ডভন্ড দিয়ে এই জমিন যেখানে আমরা বসবাস করতেছি ঠিকই আছে, এই জমিনকে অর্ডার করলে পাঁচ মিনিটের মধ্যে, এক মিনিটের মধ্যে ঢাকা লন্ডভন্ড হয়ে যাবে, এমন কম্পন শুরু করবে সব বিল্ডিং পড়ে যাবে, সব পালন করে, যে জমিন আমাদেরকে বহন করতেছে এটা যদি আল্লাহ অর্ডার করে আমরা কেউ বাঁচতে পারব, সব আল্লাহ শহীদ, আল্লাহ শহীদ, মুসলমান নাম দিয়ে উল্টা পাল্টা করলে কোরআনের এক আয়াত আছে, বাসা আলাইকুম ইবাদাল্লাহ উলি বাসিন শাদীদ ফাজাসু খিলাল আল-ফিয়া ফাকানা ওয়াদান মাফুলা, পনেরো পারার প্রথম পৃষ্ঠা আয়াত আছে, মুসলমান নাম দিয়ে যদি শয়তানি করো তো আমি শক্তিশালী কাফের বাহিনী তোমাদের এলাকায় পাঠিয়ে দিব, শক্তিশালী কাফের বাহিনী, বাসা আলাইকুম ইবাদাল্লাহ উলি বাসিন শাদীদ, কঠিন শক্তিশালী কঠিন যোদ্ধা পাঠিয়ে দিব, যাসু খিলালাত দিয়া তোমাদের এক একজনের ঘরের মধ্যে ঢুকে ঢুকে তোমাদেরকে কতল করবে, কিচ্ছু করতে পারবে না, ঘরের মধ্যে ঢুকে ঢুকে করবে, হাজারো খিলালাত দিয়া অকান ওয়াদা মাফুলা, আল্লাহ বলেন আমি যে ওয়াদা করে রাখছি এটা অন্য অন্যথা হবে না, এটা বেকার যাবে না, যে কোনো মুহূর্তে আমাদের নাফরমানির কারণে এই বাংলাদেশ ওই রোহিঙ্গা মুসলমান হয়ে যেত, যে কোনো মুহূর্তে আমাদের নাফরমানির কারণে যে কোনো মুহূর্তে আমাদের অবস্থা অদ্রবত হইতে পারে। ওরা তো মাথা গুজার জায়গা পাইছে, আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরা ছাড়া আমাদের সঙ্গে কোন দরজা খোলা নেই। আগের থেকে ওই বাহিনী দিয়ে আমরা বেষ্টিত, আল্লাহ দুশ্মন বাহিনী দিয়ে আগের থেকে আমরা পরিবেষ্টিত। এই জন্য বলছি একটা কথা বলবো, এখানে স্বাধীনতা নেই, একটা জিনিস দেখবো এখানে স্বাধীনতা নেই। কি দেখতেছেন আপনি, ওটা যায় না না যায়, কি দেখতেছেন, কি পলনারে দেখতেছেন না কোন আশ্রয়ের ছবি দেখতেছেন, কি দেখতেছেন, ওটা কত দিতে হবে, ওটা দেখা যায় যাবে কিনা। আল্লাহ বাপ্পাকে দেখতে গেছে, একবার দেখো একটা কবুল আছে সব, বিবিকে দেখো আল্লাহ খুশি হয়ে যাবে, কোরআন দিক দেখো সব হবে, ওলামা ইকরামের দিক দেখো সব হবে, বাইতুল্লাহ দিক দেখো সব হবে। আল্লাহ বলেছে এই জায়গায় দেখতে পারবা, এই জায়গায় দেখতে পারবা না, আমি যে লাইট তোমাকে দিছি এই লাইট সব জায়গায় মারতে পারবো না। আপনি রাত বাড়ানোর সময় বিভিন্ন রাস্তাতে যাওয়ার সময় বিভিন্ন লোকের হ্যাঁ বিল্ডিং এ লাইট মারেন, কোন অসম্ভব না, পুলিশ আপনাকে ডাকাত মনে করে অ্যারেস্ট করবে। আপনি দেখতেছেন রাস্তা দিয়ে অধিক লাইট মারেন কেন, তিনতলা লাইট মারছেন কেন, এটা লাইট মারার কারণে আপনি দর্শক হয়ে গেলেন, চৌকটা লাইট যেখানে সেখানে মারা যাবে, এই লাইট যেখানে সেখানে মারলে আল্লাহ পাকড়া পাবে, দুনিয়া তো পাকড়াও হয় আল্লাহ কি করবে পাকড়াও পাবে। এই কারণ যে কোনো আওয়াজ আপনি শুনতে পারবেন না, সত্য কথা শোনেন, কোরআনের তেলাওয়াত শোনেন, ওয়াজ মাহফিল শোনেন, বাপ মায়ের কথা শোনেন, বিবি বাচ্চার প্রয়োজন শোনেন, ওলামাদের বয়ান শোনেন, ঠিক, কিন্তু আপনি গান বাদ্য শুনবেন, করোনারের কণ্ঠ শুনবেন, হ্যাঁ এই ধরনের নাটক শুনবেন, হ্যাঁ ইসলামী উপন্যাস বেরোয়েছে আজকাল, ইসলামী উপন্যাস, উপন্যাস হওয়ার ইসলামী হয় কেউ, ইসলামী মত হয়, ইসলামী মত হয় আমাদের বিবেক কি বলে, কেমনটা কোন ইসলামী মত হবে, থাইল্যান্ডে নাকি বানাইছে ইসলামী বেশ্যাখানা, বেশ্যাখানা ও ইসলাম হওয়ার কেউ, এটা একটা কাফের মতবাদ আছে, শিয়া ওই মতবাদ আছে, তুমি কোথাও গেলে যে কদিন থাকো ওই কয়েকদিনের জন্য ওটা বিয়ে করতে পারো, যেখানে যাও তিন দিন থাকবা একটা মহিলাকে তিন দিনের জন্য বিয়ে করে দাও, এশিয়া মতবাদ, এটা এইভাবে জেনার লাইসেন্স দিয়েছে, সেই লাইসেন্স নিয়ে থাইল্যান্ডে ইসলামের বেশ্যাখানা করা হয়েছে, কিন্তু বেশ্যাখানা ইসলামও হয় কেমন, ইসলামের গান হয় কিভাবে, ইসলামের উপন্যাস হয় কিভাবে, যেখানে যৌন শ্বশুরি দেওয়া হয় তখন ইসলাম হয় কিভাবে, এগুলো শুনবে কান দিয়ে যায় যাবে। আমি উদাহরণ দিলাম, কয়টা উদাহরণ দিব, সপ্তাহ ব্যাপারে এই কথা, হাত দিয়ে ধরবেন কি ধরতেছেন, সেটা ধরা যায় তো সেখানে কোটা ধরা যায়, কোটা ধরা না যায়, ধরা না যায় খালিয়া মাদ্রাসা সুপারের জেল হয়ে গেছে, খালিয়া মাদ্রাসা ইংল্যান্ডের তৈরি মাদ্রাসা, দেখুন মাদ্রাসা প্রত্যেকটি স্কুল লাখ গুণ ভালো, কিছু ভয়টা থাকে দিলের মধ্যে, ওরা কোরআন কিতাব কেটে কেটে জুতার মধ্যে ঢুকে যাবে, এদের দিলের মধ্যে কোন ভয়টা নেই। তাহলে এটা অধ্যক্ষ হয়ে, অধ্যক্ষ তো মনে করে না, অধ্যক্ষ অধ্যক্ষ হয়ে তুমি ছাত্রীর গায়ে হাত দিলে গেল, আবার সেই ছাত্রীদের পড়াই মারলে, পুরো মাদ্রাসারে কলঙ্ক করে দিল। কিন্তু মাদ্রাসা বলে কিছু লোক তো বলে সবই মাদ্রাসায় এক, পার্থক্য বলে না, কিছু মাদ্রাসা মুসলমান বাংলায় তাকে বলে কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা, কিছু মাদ্রাসা ইংরেজরা কায়েম করে গেছে তাকে বলে আলিয়া মাদ্রাসা। এই পার্থক্য বোঝা আজকে ফরজ, পার্থক্য না বুঝেন তাহলে সব আলমকে এক দাঁড়ি পাবে মারবেন আর বেগান হয়ে যাবেন। আলিয়া কি আর কওমি কি, আলিয়া কি মুসলমানরা কায়েম করছে? এর ইতিহাস জানতে হলে ইসলামিক ফাউন্ডেশনে একটা বই আছে আলিয়া মাদ্রাসার ইতিহাস, আমাদের রহমানিয়া মাদ্রাসার পাঠাগারে বইটা আছে। সেখানে ইংরেজরা কি কি খারাপ নিয়েতে এই মাদ্রাসাটা চালু করছিল কলকাতায় তা উল্লেখ করছে, এবং ওই মাদ্রাসার ধারাবাহিক 30 জন প্রিন্সিপাল খ্রিস্টান ছিল, তাদের প্রত্যেকের পিরিয়ড উল্লেখ করছে। এত সাল থেকে এত সাল অবখ্রিস্টান ছিল, এত সাল থেকে এত সাল এরা প্রিন্সিপাল, 30 জন প্রিন্সিপাল। ইংরেজরা কায়েম করছিল কলকাতায়। এরপর যখন নাকি পাকিস্তান হল 47-এ, পাকিস্তান স্বাধীন হল, ভারত স্বাধীন হল, তখন কলকাতার থেকে ওইটা আসে ওই বাংলা মুসিবাদ আসে পড়লো আমাদের কান্দে ঢাকা মুসিবাদ। এখান থেকে না কোন সরকারের লোক তৈরি হয়, না কোন ইসলামের লোক তৈরি হয়, কেন যে সরকার পাবে? আল্লাহ ভালো করে, সরকারের কোন লোক এতে হয় না আর ইসলামের কোন লোক হয় না, কিন্তু মওদুদী সাহেবের চিন্তাধারার লোকজন পয়দা হয় কেন? ওটা আলাদা ইসলাম, আমাদের ইসলামের বাইরে মিস্টার মওদুদীর ইসলাম পয়েন করছে, এটা আমাদের ইসলাম না। এটা কোন আলেম সমর্থন করে না তার চিন্তাধারাকে, সে কোন আলেমও ছিল না, সে আলিয়ার মাদ্রাসা ছয় ক্লাস পড়ছে, পড়েছে ইসলামের ব্যাখ্যা দিচ্ছে। ইসলাম এত মিসকিন, যে কেউ ব্যাখ্যা দিতে পারবে, যে কেউ ব্যাখ্যা দিতে পারবে? আল্লাহ ব্যাখ্যা দেওয়ার জন্য প্রত্যেক জামানায় হকানি আলেম আছেন, যারা জীবনকে অর্থ করছেন কোরআন হাদিস বোঝার জন্য, জীবন অর্থ করেছে। সেখানে আপনি আলিয়া মাদ্রাসার ছয় ক্লাস পড়ে ওরা সবাইকে ব্যাখ্যা দিয়ে দিলেন যে এটা ইসলাম, এটা ইসলাম, এটা ইসলাম হবে? আপনি যদি বকরিকে বলেন যে এটা বকরি না, এটা ভুল বলা হয়েছে, এটা হল হাসি। আমি জনগণের বোঝালাম যেটা এতদিন জন্য বকরি বলা হয়েছে, সবাই ভুল করছে, এটা মূলত হাসি হবে। মধুদূত এরকম বুঝেছে, আমরা একটা টুপি দাঁড়িয়ে লাগাইয়ে টুপিওয়ালা লোক এই ধরনের কাজ কিভাবে করব? মূলত সে আলেমের কিছুই না, আলিয়া থেকে যা হয় তা আলেম আবার কিছুই না, কিন্তু বর্তমান তো সব আলেমের হয়, বর্তমান তো সবার উপর পড়তেছে, কিন্তু আপনি পার্থক্য করতে পারে না, সব এক মনে করে কত রাস্তা কোথ থেকে আপনি হাত দিয়ে যে ধরবেন এখানে বসতে আছে তাকে ধরতে পারবে, কার সাথে মোস্তফা করতে পারবে? বেকার মহিলাদের কিন্তু তার সাথে মোস্তফা করবে রবীন্দ্র মোস্তফা করার জন্য তার বেকার মহিলাদের সাথে মোস্তফা শুরু করে দিলেন, যায় যাবে? চলতেছে কি উদ্দেশ্য করতেছে এটা বুঝতে হবে, এই চলাটা যায় না না যায়, এগুলো আমি উদাহরণ দিচ্ছি। এমনকি আপনি চিন্তা ভাবনা করতেছেন চিন্তা ভাবনা করতেছে, এখানেও বিধান আছে, এখানেও বিধান আছে, ওই চিন্তা ভাবনাটা সরিয়াতে জায়েজ আছে কিনা। কারোর ক্ষতির চিন্তা করতেছেন কিনা, কারোর ফাঁকি দেওয়ার চিন্তা করতেছেন কিনা, কি চিন্তা করতেছেন? বহু চিন্তাধারা আছে সরিয়াতে জায়েজ, সৎ, অনেক চিন্তাধারা আছে না জায়েজ, হারাম, হারাম চিন্তাধারা। আমি বলতে চাইতেছি কোন ব্যাপারে দুনিয়াতে আমরা স্বাধীন না, কোন ব্যাপার স্বাধীন। পয়লা বৈশাখী করবেন কিনা, রমনা মঠপুলে যাবেন কিনা, শরিয়াতে ফলাশ করতে হবে, শরিয়াতে বর্ষবরণ এর কোন আয়াত আছে কি, আয়াত আছে কি, দেখবেন নেই, কোন অনুমতি নেই, সব কাপের মোস্টের থেকে আমদানি করা হয়েছে, সেগুলোকে কিছু লোক দেশীয় কাজসার করে চালাই দিয়েছে, এটা বাংলাদেশ সংস্কৃতি। এমন কোন কথা শরিয়াতে অনুমোদিত না, যেটা শরিয়াতের কিছু না, এটা আমাদের বাঙালি, এর এই কথা বলাও না চায়, কোন ব্যাপারে আমরা স্বাধীন না, শরিয়াত একটা কমপ্লিট জিনিস, কোন রপ্তর হবে না, কোন পরিবর্তন হবে না, ওর বাইরে যাওয়া যাবে না, তাহলে আলাদা যে এটা শরিয়াতের না, এটা হুজুরদের ব্যাপার না, এটা আমাদের বাঙালি কালচার, বাঙালি সংস্কৃতি, এই কথা বলার অধিকার আছে? সব বেমানি কথা, বেমানি কথা, যারা এগুলো করতেছে তাদের ইমান নষ্ট হয়ে গেছে, ইমান নষ্ট হয়ে গেছে। আর কাফের মোশরিকরা এগুলোর জন্য বহু বরাদ্দ দিচ্ছে, পূজার তো বরাদ্দ দেয়, এটা এক পূজা, এর বরাদ্দ দিচ্ছে। এই জন্য যারা ওলামা কেরামের সাথে জুড়ে আছে তারা ইমান নিয়ে ইনশাআল্লাহ কবরে যেতে পারবে, আর যারা নিজের ভুল মতো চলে না, আমি কম বুঝি, অ্যাক্সিডেন্টের লোক আছে, আমি কম বুঝি, এগুলো কেউ মৌদুদের ভক্ত হয়ে গোমরা হয়েছে, কেউ জাকির নায়কের ভক্ত হয়ে গোমরা হয়েছে, কেউ সাহায্যের ভক্ত হয়ে গোমরা হয়েছে, এক একজনের ভক্ত হয়ে গোমরা হয়ে গেছে, হকের মর্মে নিজেকে এত পণ্ডিত মনে করা ঠিক না। আপনি একটা আলিফ পূজা করতে পারেন না, তা আলিফ করতেও অনেক এলেম লাগে, তা আলিফ যে আপনি উচ্চারণ করবেন অনেক এলেম লাগে, উপরে তাতে রাগা নিচে ছোড়া লাগবে, বাতাস বের হবে, তারপর যে আলিফ হবে, আলিফ এটা করতে অনেক এলেম লাগে। এখানে মুসলমান আলিম করতে পারে না, অথচ নিজেকে বিরাট ইসলামী স্কলার মনে করেন, ইসলামী চিন্তাবিদ মনে করেন। আমি বলি তোমরা চিন্তাবিদ তো না, তোমরা ইসলামী চিন্তাভেদ, চিন্তা করতে করতে ইসলাম ভেদ করে বাইরে পড়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রথম কথাই আমার এটা, কোন ব্যাপারে আমাদের স্বাধীনতা নেই, এটা মানবে সে জান্নাত হবে। দুনিয়াতে কোন ব্যাপারে আমাদের স্বাধীনতা নেই, যা করবে ওখানে শরিয়াত, যা করবে আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করবেন, কোনটা আপনি নিজের বুঝবন্ধ করবেন না, যেটা এরকমই হবে, আমাদের এরকমই হবে, নিজের বুঝকে শরিয়াত মনে করেন, জিজ্ঞাসা করেন প্রত্যেক মহল্লা আলামা আছে, বড় বড় মাদ্রাসার মুক্তি আছে, জিজ্ঞাসা করেন আপনি নিজের বোধ মতো কেন করতেছেন, নিজের বোধ মতো চলার শরিয়াত না, শরিয়াতকে নিজের আকল দিয়ে মাপা যাবে না, শরিয়াতকে নিজের আকল দিয়ে মাপা যাবে না। শরিয়াত পূর্ব নির্ধারিত একটা জিনিস যা চোদ্দশো বছর ধরে চলে আসছে, কেমন তার চলবে, এই হুবহু পণ্ডের মধ্যে যারা আসবে তারা জান্নাত। আচ্ছা, এখানে মর্মত ব্যাখ্যা দিবে, তারাই হয় মওজুদ হয়ে যাবে, না হয় জাকির নায়েক হয়ে যাবে, কোনো না কোনো বাতিল থেকে পড়বে, মন গড়া ব্যাখ্যার কোন সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার ময়দানে ছিলেন, স্বপ্ন দেখছিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে তওয়াফ করতেছে, তাই চোদ্দশো সাহাবায়ে কেরামকে নিয়ে আসছিলেন, বক্তার কাফেলা ওনাকে ঢুকতে দিল না। সেই কিসটা লম্বা সেটা আমি বলবো না। তো হুদায়বিয়ার ময়দানে যে অবস্থান নিলেন, ওই যে ডাক্তারের দৃষ্টি হল, ফজরের নামাজের পরে নবীজি বয়ান করলেন এই যে দৃষ্টিটা হল, এই দৃষ্টির পরে অনেক লোক ইমানদার হয়ে গেছে বা রয়ে গেছে, আর অনেক লোক বেইমান হয়ে গেছে। এই দৃষ্টির পরে অনেক লোক বেইমান হয়ে গেছে, কারা বেইমান হয়ে গেছে নীতি ব্যাখ্যা দীর্ঘ হয়ে আছে। যারা একথা বলা বলি করতেছে, অমুক নক্ষত্রের পরিবর্তনের কারণে এই দৃষ্টিটা হল, অমুক নক্ষত্রের পরিবর্তনের কারণে এই দৃষ্টিটা হল, তারা সব বেমান হয়ে গেছে। আর যারা বলতেছে আল্লাহ রহমত হয়েছে, আল্লাহ নির্দেশ হয়েছে, কোন নক্ষত্রের পরিবর্তন করুন না, জ্যোতিষবিদ্যা কিছু না, ভুয়া ফালতু। তো বৃষ্টির পরে হুজুরে এই মন্তব্য করলেন, কিছু লোকের ইমান নষ্ট হয়ে গেছে আর কিছু লোক মমিন হয়ে গেছে। অর্থাৎ এই জন্য মনে পড়ল, আজকে সারাদিন একটা গ্রুপ যা করছে এদের ইমান নষ্ট হয়ে গেছে, আর যারা এটাকে ভালো চোখে দেখে নাই যে এই মাতামাতি মহিলাদের বেহায়া বলা, এই উল্লাস, এগুলো শরিয়ত বিরোধী মনে করছে, তাদের ইমান হেফাজতে আছে, তাদের ইমান হেফাজতে আছে, বাকিদের ইমান নষ্ট হয়ে গেছে, সবাই খুশি পালন করছে। আর এই খুশি শরিয়ত আছে কিনা, থাকলে দেখো অমুক আয়াতে আছে, অমুক হাদিসে আছে, আল্লাহ রহমত। আমি একটা আয়াত পড়েছি, আয়াতের আগে এতটুকু বলে নেই, ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইলমের মধ্যে একটা অধ্যায় আছে, কিতাবুল ইলম কি অধ্যায় আছে, কোন আলেম বায়ান করতেছে কোরআন হাদিস শোনাইতেছে, তার কথা এখনো শেষ হয়নি, এই অবস্থায় তার কথার মাঝখানে প্রশ্ন করা যাবে কিনা, প্রশ্নকারীর জন্য প্রশ্ন করার অনুমতি আছে কিনা, এবং ওই আলেমের জন্য বয়ান বন্ধ করে ওর প্রশ্নের জবাব দেওয়ার অনুমতি আছে কিনা, অধ্যায়টাকে বুঝছেন ইমাম বুখারি কি অধ্যায় বানিয়েছে, বয়ানের মাঝখানে কেউ প্রশ্ন করতে চান তাকে শরিয়ত অনুমতি দিবে কিনা, বা ওই আলেমের জন্য সে তো একটা ধারা মতো বয়ান করতেছিল, ওই ধারা কেটে দিয়ে ওই লোকের দিকে মনোনিবেশ করে জবাব দেওয়া যায় হবে কিনা। তো ওখানে হাদিস আছে, তিনি দেখাইছেন যে প্রশ্নকারীর জন্য অনুমতি নেই, তুমি দেরি করো, হয়তো পরবর্তী কথার মধ্যে তোমার কথা জবাব আসতেছে, তোমার জেলা নিয়ে ফটকা হয়েছে, ওটা পরবর্তী পরে নেই তার উত্তর আছে একটু সবর করো, আগে দায় আছে তুই বয়সের শেষে সবর করো। বলা মাত্র উচিত বয়সের শেষে পাঁচ দশ মিনিট সবাই দেওয়া, যে আমার বয়স যদি কোনো অংশ না বুঝে থাকেন বা আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে তো আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, সবাই দেওয়া শুধু বয়স করে চলে না যাওয়া, কারো কোনো প্রশ্ন থাকতে পারে দেওয়া উচিত। আমি যেখানে জোবার নামাজ পড়াই সেখানে আমি নিয়মিত জোবার নামাজের পরে সবাই দেখি, এখন যা বসছেন এই পরিবার লোক বসে, তারা লিখিত আমাকে প্রশ্ন দেয় আমি উত্তর দিই, প্রত্যেক জোবাতে এই প্রশ্ন উত্তর চলে, এরকম মাসলাম মাসাইলের বিষয়। যেহেতু শরিয়াতে বয়সের মাঝখানে প্রশ্ন করার অনুমতি দেয় নেই, তাকে বেয়াদবি ধরা হয়, এবং আলিমের জন্য বয়ান বন্ধ করে জব দেওয়ার অনুমতি দেয় নেই, তুই বয়ান চালাও, বয়ান যখন শেষ হবে ওই হাতি কাছে বয়স শেষ করার পরে নবীদি ওই প্রশ্নকারীকে বুঝলেন বয়ানের মাঝখানে তার কোন পাত্তাও দেননি, বয়স শেষ করে খুঁজলেন আইনা সায়েম প্রশ্নকারী কোথায় দাঁড়াও, তুমি কি প্রশ্ন করতেছিলে এখন কর, আইনা সায়েম বয়সের পরে প্রশ্নের জবাব দেওয়া। কারণ অনেক কথাই এরকম হয় যে আপনাদের জানার বিরুদ্ধে, আপনি যা জানেন কোন আলে হয়তো তার খেলাফ বলতেছে, আর একরকম বলতেছে, স্বাভাবিক আপনার প্রশ্ন হবে, তা আপনি চুপ থাকেন, বয়সের পরে প্রশ্ন করেন কথা। আপনি ছোটকালকে জানিয়ে আসছেন কোরআনের আয়াতের সংখ্যা 6,666, যে কোনো মুসলমান জিজ্ঞেস করেন মুসলমান কেন, অনেক হুজুরও এটাই বলবে কোরআনের আয়াত কত 6,666, অথচ আপনার ঘরে তো কোরআন শরীফ আছে, প্রত্যেক সুরার সাথে বাংলায় লেখা আছে এই সুরায় এত আয়াত বাংলায় লেখা আছে, অনেকের কোরআন শরীফ, আর এখন ক্যালকুলেটর আবিষ্কার হয়ে গেছে, তো ক্যালকুলেটরে বসেন আপনি, বসে এগুলো যোগ দেন দেখেন কত হবে 6,236, 6,236, অথচ সারা বাংলাদেশ বইয়ের বিষয়ে কি আমি জানি না, একটা মুখস্থ হয়ে গেছে হুজুররা পাবলিকরা সবাই 6,666, এর বাইরে আর কেউ কিছু জানি না, অত টোটাল রং গলত। আল্লাহ একখানা কিতাব নাযিল করছে আপনারা জান্নাতে যাওয়ার জন্য, দুনিয়াতে শান্তিতে থাকার জন্য, সেই কিতাবের আয়াত সংখ্যা কত, অর্থাৎ কতগুলো বাক্য, এটা আমরা মুসলমানরা সঠিক এলেম রাখি না, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক, খুবই একটা কিতাব নাযিল করছে আমি আয়াত সংখ্যা জানি না, চুলদারি পেয়ে গেছে, নবীজির জন্মদিন মৃত্যুদিন যারা বিশ করবেন, 12ই রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করছেন, 12ই রবিউল আউয়াল সোমবার মারাইছেন, এর বাইরে আর কোন এলেন তাদের কাছে নেই, অথচ এই দুটা কথা অবাস্তব, ভিত্তিহীন, হাদিসের বখেলাপ। আমি আমার তো প্রায় 35-40 খানা বাংলা কিতাব আছে, এগুলো প্রত্যেক মসজিদের লাইব্রেরিতে রাখা আছে, মুসলিমদের পড়ার সুযোগ দেওয়া আছে, আমি বিষয় ভিত্তিক অনেকগুলো কিতাব আল্লাহ আমাকে লেখার তৌফিক দিয়েছে, ঈশান্ত সুন্না নামক বইতে আমি অনেকগুলো হাদিস পেশ করছি, আমার কথা না হাদিস, হাদিস দিয়ে প্রমাণ করছি যে জন্ম তারিখ হল 8 রবিউল আউয়াল সোমবার, 8 রবিউল আউয়াল সোমবার, আর মৃত্যুর তারিখ হল 1 রবিউল আউয়াল সোমবার, 12 বছর থেকে আছে। হাদিস আপনি আমার কিতাবটা দেখেন, আমি তো আমার কিতাবে আমার কথা বলি নাই, আমি তো কতগুলো হাদিস ওরা উল্লেখ করছি, আপনি পড়েন, ওর অনুবাদ দেওয়া আছে। একটা মোটা কথা বললে হয়তো বুঝবেন, পত্রপত্রিকায় বুক লেখে আখেরি চাহার সাম্বা, কি লেখে আখেরি চাহার সাম্বা, তো ওরা লেখে উল্টা করে, ওরা বলেন ওই যে নবীল ইসলাম অসুস্থ থেকে সুস্থ হয়েছিলেন, তাই মদিনার লোকেরা ঈদ পালন করছিল, এদের লেগে বিশেষ করে ইনকিলাব পত্রিকা, এজন্য যত বেজাতি ভণ্ড আছে তাদের মুখপাত্র, বাংলাদেশ যত বেজাতি লোক আছে তাদের সমস্ত কর্মকাণ্ড বেজাত, এদের মুখপাত্র লেখ পত্রিকা, এখানে লেখে ওদের হুজুর সুস্থ হয়ে গেছিল, তাই সবাই দুম্বা দোবাই হয়েছিল, সবাই আখির সাহায্য সম্মান রাখবে, আখিরের সাহায্য দুম্বা বলবে, সাহায্য সম্মান ফার্সি শব্দ, এর অর্থ হল বুধবার, এর অর্থ কি বুধবার, সফর মাসের শেষ বুধবারকে বলে, আরবি বছর শুরু হয় মহরম দিয়ে, দ্বিতীয় মাস হল সফর, এই সফর মাসের শেষ বুধবারকে বলা হয় আখিরি চাহার সাম্বা, আখিরি মানে শেষ, চাহার সাম্বা মানে বুধবার, ওই দিন নবীজির মূলত সুস্থ হয়নি, ওই দিন ঈশার সময় অসুস্থ হয়েছে, বুখারি শরীফে আছে এবং এই হাদিসটা কয়েকবার আছে, অসুস্থ হয়েছে ঈশার সময় মসজিদে যেতে পারেন না, আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে দিলেন, উনি আমার জায়গায় আওয়াজ করেন, এতে বুধবার ঈশার সময় অসুস্থ হইলেন, এরপরে বাঁচলেন কয়দিন, বৃহস্পতি শুক্র শনি রবি সোমবার দুপুরে মারা গেলেন, তো সর্বোচ্চ আমি 5 দিন বলতে পারি, 5 দিন বুধবার ঈশার সময় অসুস্থ হয়ে গেল, 5 দিনের মাথায় মারা গেল, দুনিয়ার থেকে চলে গেল আল্লাহর কাছে, তো সফর মাসের শেষ বুধবারে অসুস্থ হয়ে গেল, 5 দিন বাঁচলেন, তাহলে রবিউল আউয়ালের 12 আসবে কিভাবে, আগের মাসে অসুস্থ হয়েছে, অসুস্থ বাঁচতে কয়দিন, 12 আসবে কেমন, এটা বোঝা সম্ভব না, 12, হ্যাঁ একটা দুর্বল মতবাদ আছে 2 রবিউল আউয়াল, মজবুত তো আমরা 6 রবিউল আউয়াল, একটা দুর্বল মতবাদ আছে 2 রবিউল আউয়াল সোমবার মারা গেছে, তা আমার ধারণা হয়তো কোন বইকে এইভাবে লিখছিল, 1/2 সোমবার নবীজি মারা গেছে, 1/2 রবিউল আউয়াল সোমবার মারা গেছে, পরবর্তীকালে ছাপা হইতে হইতে প্রিন্টিং মিস হয়ে 1/2 শেষ হয়ে গেছে, সে এখন টিকছে কি 12 রবিউল আউয়াল, অবলিক জবাব দেয় 1/2 মিলে গেছে, মিলে কি পয়দা হয়েছে 12 রবিউল আউয়াল, এই ভুয়াটার পিছনে সবাই লড়াইছে, তাহলে এইসব কথা শুনবেন আপনার মাথা হিট করবে না, সারা জীবন শুনলাম এই, আর আজকে এই মুক্তি সাহেব বলতেছে এই, তাহলে কোনটা দিই, আমি দলিল দেখাই দিচ্ছি, কিতাবের নাম বলে দিচ্ছে, ওখানে হাদিস উল্লেখ করে দিচ্ছে, আমার নিজস্ব কোন কথা, এমনকি আপনি নিজে বাড়ি বসে হিসাব বের করতে পারেন, আপনি বাড়ি বসেও কি করতে পারবেন, কোন আলের দরকার নেই। কেমনে নবীতে যে বেদায় হাস করলেন পরিবর্ষক আরাফা নয় জিভাস আরাফা বলে, তাই আরাফা ছিল শুক্রবার, আরাফার দিন ছিল কি
শুক্রবার,
তাহলে শনিবারে দশ, রবিবারে এগারো, এগারো জিভাস শেষ করে, আর জিভাস হয় উনত্রিশ না হয় তিরিশ, এটার বাইরে রয়েছে জিল্লা শেষ করবে, এটা আজের মাত্র দুটা মাস, বিদায় হজের পরে নবীজি মাত্র দুটা মাস বেঁচে ছিলেন, মহরম সফর, রবিউল আওয়ালে চলে গেলেন, ওই যে হিসাবটা দাঁড়িয়ে আছেন যে নয় জিল্লা শুক্রবার, ওই হিসাবটা আপনি থাকেন, তাহলে পয়লা মহরম কি হয়, দোসরা মহরম কোন মাস হয়, এরা করতে করতে আসেন হিসাব করে আসেন, আগামী মাস একটা তিরিশে ধরেন একটা উনত্রিশে ধরেন, দেখবেন ওইভাবে হিসাব করে আসলে পয়লা রবিউল আওয়াল সোমবার পড়ে, আর পরে আট তারিখে, আর পরে ষোলো তারিখে, সোমবার লাগবে তো, সোমবার যে মৃত্যু হয়েছে এটা তো নিশ্চিত, তা বুখারি চালাবে হাদিস, এবার বুখারি অধ্যায় গায়ন করছে যে মৃত্যুর জন্য সবচেয়ে কোন বাক্যটা ভালো, অধ্যায় করা আমার কাছে আপনার বয়ান বলে না করে বুখারি শরীফের একটা ক্লান্ত হয়ে পড়ে, এটাকে সাধারণ বয়ান বলে না করে মনে করেন যে আমরা এক ঘন্টার জন্য বুখারি পড়ছি, কথা বুঝতেন, যেটা আমি বুখারি পড়াই আমার অর্ধ বুখারি, এবার বুখারি অধ্যায় আছে মৃত্যুর জন্য কোন দিনটা সবচেয়ে ভালো, তুমি প্রমাণ করছেন যেহেতু নবীজি সোমবারে মারা গেছে মৃত্যুর জন্য এটা ভালো, শুক্রবারের থেকেও এটা ভালো, এজন্য বড় বড় সাহাবায়ে কিরাম সোমবার মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করছে, কারো ভাগ্য হয়েছে কারো ভাগ্য হয় নাই, আমরা দোয়া করলে কোন কোন দিন দেখব, কিন্তু এই বুখারের হাদিস যার জানা নেই সে দোয়া করবে আল্লাহ মানে শুক্রবারে মৃত্যু দেবেন, সে শুক্রবারে মৃত্যু চাইবে, শুক্রবার থেকেও ফজিলত ওটা, আবু বকর সিদ্দিক দোয়া করছে সোমবারে মৃত্যু, কিন্তু সোমবারকে ফার্সিতে পীর বলে, শনিচার শনিবারকে শনিচার, রবিবারকে এতোয়ার, সোমবারকে পীর, সোমবারকে কি বলবে ফার্সিতে, এক দিনটার নাম হয়ে গেছে পীর, বাকি ছয় দিন হল মুরিদ, আপনি দিনের নাম দিয়েও বুঝতে পারেন যে দিন কত বলিলাম সোমবারে মৃত্যু, তো রবিদের মৃত্যু যে সোমবারে হয়েছে বুখারের হাদিস দ্বারা প্রমাণিত, আর বুখারের হাদিস যে বিশুদ্ধ সেটা দুনিয়ার কোন আলমের কোন আপত্তি নেই, সোমবার ঠিক আছে, তা আপনি নয় তিন লাখ শুক্রবার ছিল ওই যে হিসাবটা নিয়ে আসেন বাড়ি বসে বসে, তো দেখবেন যে এক সোমবার পর্বে পয়লা তারিখ, আর সোমবার আট তারিখ, আর সোমবার ষোলো তারিখ, বাবা আসবে না কোন অবস্থা নেই, বাবাই করবে দেওয়ার সব খালি একটা মিলেন যাবে না, খালি বাবা করে দিলেন তো সব করবে, সব তো আছে, কিন্তু অনেক কথা আছে আমরা একটা জানি জেনে আসতেছি, বাস্তব আর একটা, খানা খাওয়ার দোয়া আমরা কি জেনে আসছি, আলহামদুলিল্লাহ আল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এই পড়ে না আপনারা অন্য কিছু পড়েন, হ্যাঁ এটা পড়েন, অথচ এখানে মিনাল মুসলিমিন বলা হয়, এটা হাদিসে নেই, এটা হাদিসে নেই। একটা হাদিসের সংকলনের ভিতরে আছে, সংকলন বিভিন্ন হাদিস থেকে সংকলন করে না, ওর মধ্যে আসছে, কিন্তু ওইখানে যে মূল হাদিসের রেফারেন্স নেই সেখানে মিনাল নেই। সেখানে কি আছে? আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানা ওয়া শাফানা ওয়া জা'আলানা মুসলিমিন, এই হাদিস। কিন্তু ছোট কালতে আমরা এটা পড়তে পড়তে হাফেজ হয়ে গেছে মিনাল মুসলিম। অথচ এর রেফারেন্স তালাস করলে কোন হাদিসের কিতাবে এর কোন রেফারেন্স নেই, ভুল প্রসিদ্ধ হয়ে গেছে। মাথা বসে করতে হবে, মাথা বসে যারা জিজ্ঞেস করেন এর তিন আঙুল করবে, এই তিন আঙুল দিয়ে পড়তে কীর্তন দিতে হবে, পরে তা আলু সামনে দিতে হবে। অথচ কোন হাদিস নেই, কোন হাদিস নেই, এবং যত কিতাব আছে তার দেখে আমরা কত নেই, একটা কিতাবে এরকম তোমাকে পাওয়া যায়, একটা কিতাব বুরহান মুহিত এর মধ্যে পাওয়া যায়, কিন্তু অন্য শতজন এটাকে বাতিল করে দিতে এটা ঠিক না। কি করতে হবে? পাঁচশো আঙ্গুল দিয়ে বাসা করতে হবে, এইভাবে হাত ধরে পাঁচশো আঙ্গুল সব পিছনে নিয়ে যান, নিয়ে আবার পাঁচশো আঙ্গুল দিয়ে সামনে নিয়ে আসবে। এগুলো হাদিস তাম ফত কিতাবে এই আছে, একটা কিতাবে কিভাবে যেন ভুলটা আসছে আর ভুলটাই মজুদ হয়ে গেছে, কিন্তু সেই কিতাবকে তো অন্য কিতাব ওনারা রদ করে দিতে বাতিল করে দিতে তোমার এই তাকিকটা, তাকিকের বাংলা কি
বিশ্লেষণ
ব্যাখ্যা বিশ্লেষণ, এটা ঠিক হয় নাকি অন্য কিতাব ওনারা রদ করে দিছে যেটা ঠিক হয়। কিন্তু আমরা তো ছোট কাল ধরে তিন আঙুলই শুনতেছি, তিন আঙুলকে বসায় করতে হবে। ঘড়ি পোড়াতে পারবেন? অনেকে আরে ঘড়ি পোড়াতে পারবো, রসুলের জামা নাকি ঘড়ি ছিল দেখ, অনেকে প্রশ্ন করে আপনি ঘড়ির মশলা উঠাইছেন, নবীদের জামা নাকি ঘড়ি ছিল নাকি, এখানে কোনো ছবি আসছে আমি এটা তো পড়তে পারি, আমি বাবা তো বলতে চলে আসছে এখানে, এটা গলত কথা। ঘড়ির মধ্যে ছবি আসছে এটা কি গলত কথা? নবীদি এমন কিছু ফর্মুলা দিয়ে গেছেন যা আলোকে যা কিছু আবিষ্কার হোক তার মশলা বেড়ে যাবে, যা আবিষ্কার হোক তার কোনটাই নবীদের দাবাটা ছিল না, ঘড়ি ছিল না, ঘড়ি তো অনেক পর আবিষ্কার হয়েছে, অ্যারোপ্লেন ছিল না। তো অ্যারোপ্লেন সম্পর্কে সুরা ইয়াসিনে একটা ইঙ্গিত আছে, অ্যারোপ্লেন যে আবিষ্কার হবে এর সুরা ইয়াসিনের মধ্যে কি আছে? মানে বর্তমানে পানির জাহাজের বাইরে করছে, আমাল্লা দুগ্রিয়ে তখন ফিলফুল ফিল মাসুম পানির জাহাজ নিয়ে আলোচনা করছে সুরাই আসছিল। পানির জাহাজের পরের আয়াত এসে বলতেছে অখলাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, আমি পানির জাহাজের মতো আরো অনেক জাহাজ বানাবো যাতে তোমরা চড়বা, যাতে তোমরা চড়বা। তো হেরে কি সে জাহাজটা কি বলেন? বলতে আমি ভবিষ্যতে আরো জাহাজ বানাবো, বানাবো মানে কি তোমাদের মাথার মধ্যে বানানোর বুদ্ধি দিব, তার মতো তোমরা চড়বা। পালের জাহাজের আলোচনা পাবে শোনাই আসছে এই আয়াতের তাফসীর করতে দেয় মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, যার তাফসীর আপনাদের অনেকের কাছে থাকতে পারে। মারিফুল কোরআন আছে আপনাদের কাছে? মারিফুল কোরআন, হ্যাঁ, উনি গ্রাম মুক্তি ছিলেন, সবচেয়ে বড় মুক্তি ছিলেন। উনি এই আয়াতের তাফসীর লিখছেন যে পরবর্তীকালে দেখলেন আবিষ্কার হল এই আয়াতের মধ্যে তার দিকে ইঙ্গিত পাওয়া যায়। এরকম অনেক কিছু আবিষ্কার হবে, যত সরাসরি ওই ব্যাপারে কোন বিধান থাকবে না, কিন্তু কোরআন হাদিস জিনিসটাই এরকম যে আলোকে আপনি নতুন যাই নিয়ে আসবেন ফসলা হয়ে যাবে আলোকে। এখানে আলোটা কি বুখারিতে হাদিস আছে, বুখারি চলবে নবী সালামের ডাইন হাত ছিল ভালো কাজের জন্য এবং সম্মানী কাজ সম্মানী জিনিস এগুলো নবী সালাম ডাইন হাতে ব্যবহার করতেন, আর বাম হাত ছিল নিম্নমান কাজের জন্য, জুতা নিতে হবে, নাক পরিষ্কার করতে হবে, টয়লেটে পানি খরচ করতে হবে, এসব নিম্নমানের কাজের জন্য কোন হাত? হাদিসটা বোঝায় এই যে বললো যে উন্নত মানের কাজের জন্য ডান হাত আর নিম্নমানের কাজের জন্য বাম হাত। এই আলোকে আপনি বিচার করেন ঘড়ি উন্নত মানের না নিম্নমানের? পরিভাষায় ঘড়ি পড়লে তাকে কি ঘেন্দার নজরে দেখা হয়? এলোটা খুবই নিম্ন শ্রেণীর লোক ঘড়ি হাতে দিচ্ছে এরকম মনে করা হয় না, তারা শিক্ষিত মনে করা হয়, শিক্ষিত কোন কর্মকর্তা হোক। হ্যাঁ, কোর্ট কাছারি গায়ে দেখলে মানে বোঝে না যে এত কোর্ট কাছারি গায়ে দিয়ে আছে, নিশ্চয় কোন একটা কর্মকর্তা হোক। ঘড়ি এটা দিয়ে সমস্ত কাজ টাইম মতো করা যায়, সবচেয়ে বড় কথা হল নামাজে নামাজ করা যায় এবং এর দ্বারা সৌন্দর্য বাড়ায়, এটা নিম্নমানের না, এটা কি উন্নত মানের? ওই হাদিসের আলোকে নবীদের দায়িত্ব ছিল উন্নত মানের কাজের জন্য, ওই হাদিসের আলোকে আপনি ঘড়ি পড়াতে পারবেন ডাইনাতে পড়তে, কিন্তু কয়জন থাকে? সবাই তো বাবা মাকে পড়বে, তাছাড়া বাবাতে বলে সমস্যা হয়, সমস্যা কি হয় ধরতে হয় যাওয়া যায়, এখানে মোটা একটা ঘড়ি যদি থাকে তা আপনি ঘড়ি ধরতে পারবেন কবজি ধরতে পারবেন? ঘড়ি যদি থাকে মোটামোটা ঘড়ি আবিষ্কার হয়েছে, এই ঘড়ি যদি কেউ পরে তা আপনি ঘড়ি ধরতে পারবেন কিন্তু কবজি ধরতে পারবেন? এত তো বোঝা যায় যে এটা বামাতের জিনিস না কোন হাতের জিনিস, এতে নবীন জামানে ছিল না কাজে এর কোন মশলা নেই ভালো, লাখো জিনিস ছিল না আবিষ্কার হয়েছে, কিন্তু আপনি বেশ করেন আমরা কোন না কোন হাতিদের আলোকে প্রমাণ করব এটা যায় না যায়, আমরা প্রমাণ করব। আল্লাহ নাজিল করছে এমন ভাবে নাজিল করছেন যে কেমন তারা ওই আসবেন না, কিন্তু যা ঘটবে যা নাজিল করা হয়েছে এর আলোকে সিদ্ধান্ত দেওয়া হবে। নবীদের জামানায় হেরোইন ছিল না, হেরোইন ছিল হেরোইন খায় না, খায় মাতাল হয় না, হেরোইন তো নেই কোনো হাত দিছি, কিন্তু বর্তমান দেওয়া দিছে হারাম, কারণ মদের মধ্যে যে ক্ষতি আছে এই সব ক্ষতি ওর মধ্যে আছে, তো ওনারা দেখছেন যে এর ক্ষতি গুলো ওর মধ্যে আছে, তাহলে এর যে হুকুম ওর সেই নবী যদি ছিল না এটা কোনো কথা। এর জন্য ওলামা একাডেমিকে জিজ্ঞেস করতে হবে কত রকম ব্যবসা বাণিজ্য বের হয়েছে, আপনি জিজ্ঞেস করলেই কত আছে এই যত মাল্টি লেভেল মার্কেটিং বেরিয়েছে, মাল্টি লেভেল মার্কেটিং আপনি কিনলেন আর দুইজনের সদস্য করলেন, তারা চারজনকে বলল এরকম অনেক ব্যবসা করেছে না, হ্যাঁ মাল্টি লেভেল মার্কেটিং, সব সুদ জুয়া, জুয়ার যে সংখ্যা দেওয়া আছে ওই সংখ্যা এখানে পাওয়া যায়। বর্তমান যে শেয়ার মার্কেট সরকারের, এই শেয়ার মার্কেটটা টোটাল জুয়া। শরীয়তে শেয়ার মার্কেট শর্ত সাপেক্ষে দায়ের করে, কিন্তু সেটা হলো মূল ব্যবসায় লাভ হবে, ওই লাভের ভিত্তিতে শেয়ার দাম বাড়বে। মূল ব্যবসায় কি হবে, লাভ হচ্ছে হবে, ওই লাভের ভিত্তিতে শেয়ার দাম বাড়বে। কিন্তু এখন যে শেয়ার মার্কেট, এই মূল ব্যবসার সাথে কোনো কানেকশন নেই, কোনো কানেকশন নেই, তা আলাদা। এখানে লোকেরা স্পেশালি করে দেখলে পাচারটা করতে পারে, আপনি কয়েক লাখ টাকা নিয়ে বসে গেলেন, দিয়ে কোন একটা কোম্পানির শেয়ার কেনার জন্য দশ বিশজন খাড়া করে দিল, তখন পুরো মার্কেটে হইচই পড়ে যাবে যে অমুক শেয়ারটা খুব বেশি কেনা হয়েছে, সব পাবলিক এসে ওখানে ভেঙিল, সব পাবলিক ওখানে চলে আসবে, একদিনে দাম পড়ে যাবে। আমার কথা বলতেছেন যে আপনি শয়তানি করে বিশ ত্রিশজন খাড়া করে দিলেন, সব কিন্তু আপনার লোক, আপনার টাকা নিয়ে গেছে, আপনার খরিদ্দার গোলাম, ওরা একটা শেয়ার কিনল ওটা উঠে গেল। আর পাবলিক তো বোকা, ওরা খাওয়া দাঁড়িয়ে যেটি এত কেনা বেচা হচ্ছে এটা কিনলে লাভ। এই কয়েকদিনের মধ্যে একশো টাকা শেয়ার 3,000 টাকা, হঠাৎ ওই লোকগুলো গায়ে হয়ে গেছে, 3,000 টাকা বিক্রি করে তার পরের দিন 100 টাকা শেয়ার 3,000 টাকা উঠে, তার পরের দিন 50 টাকা দাম, 100 টাকা শেয়ারের দাম কত 50 টাকা। এটা আমার জোয়ার মসজিদে আমি অনেকদিন ধরে বুঝাইছি, সেটা জোয়া আমি বুঝাইছি। অনেকে মানছে অনেকে মানে নাই, যারা মানে নাই তারা কেউ 1 কোটি লস খেয়েছে, কেউ 50 লাখ লস খেয়েছে, কেউ 8,000 করছে, অনেক কিছু ঘটে গেছে। ঘটে যাওয়ার ফলে আবার আমি তো কইছি এটা জুয়া, আমাদের বিশ্বাস হয় নাই। আমরা বলছি হুজুর মানুষ শেয়ার মার্কেট কি বুঝবে, কিন্তু এখন আমার 1 কোটি টাকা চলে গেল, আমার 50 লাখ টাকা চলে গেল, আমি একদম রাতারাত্রি রাস্তায় বসে গেলাম, রাতারাত্রি রাস্তায় বসে গেলাম, এখন বসে আমি হুজুর তো বুঝে জুড়ে করছি, হুজুরে তো আমরা আন্ডার এস্টিমেট করছি, হুজুর আমার শেয়ার মার্কেটে কি বুঝবে, কোরআনের উপর কোন জ্ঞান আছে নাকি, যে বেটা কোরআন তবে দুনিয়া নেই, গান্তার দুনিয়া কোনটা বোঝে না, দুনিয়া তো খুবই নিম্নমানের জিনিস, কোরআন তো অনেক উচ্চমানের জিনিস, আপনি দুনিয়ার যত টাইটেল আছে আপনার সব এক দাঁড়ি পাল্লে রাখেন, আর একটা মুক্তি হাত দাঁড়ি পাল্লে রাখেন, পায়ে সমান হবে না, ওর জুতা সমান হবে না, সব ডিগ্রি মিলে। কোরআন আনসের জ্ঞান এত গভীর, এত গভীর, আর পাবলিক বলে হুজুর কি বুঝি, তুমি কি বুঝি, তুমি একটা কম্পিউটার নিয়ে পড়ে আছে, তা কম্পিউটার কি, আল্লাহ দুনিয়া কোটি কোটি জিনিস তার একটা নিয়ে তুমি পড়ে আছো, আমরা তো দুনিয়াতে যা আছে তার এলেও রাখি, কবরে কি আছে তার এলেও রাখি, হাসনের ময়দানে কি হবে তার এলেও রাখে, হাসনের ময়দানে পরে কি হবে তার এলেও রাখে, তুমি তো কম্পিউটারে বলে দিস, এর বাইরে তুমি কিচ্ছু জানো না। এর জন্য আমি তো ভুল না, সর্বশ্রেষ্ঠ একটা হাদিস শোনায় দেয়, অনেক কথাই বললাম হাদিসটাই, ইয়ামান বিজয় হওয়ার পরে এমন হল মক্কা শরীফ থেকে দক্ষিণ দিকে, মক্কা শরীফ থেকে দক্ষিণ দিকে এমনের পরে আর কোনো কি নেই দেশ নেই, সাগর আর সাগর। যেমন আমাদের সুন্দরবনের পরে আর কোনো দেশ নেই, কুয়াকাটার পরে আর কোনো দেশ নেই, সাগর আর সাগর, সাগর আর সাগর, কোনো দেশ নেই। এই এমন ফাতাহার পরে নবীজি একজন আনসারি সাহাবি, তার নাম মুয়াজ ইবনে জাবাল, এনাকে গভর্নরের পাঠায়। এক এক দেশ ফাতাহ হতো, ওখানে নবীজি একজন গভর্নর থাকে। ইসলামের ফর্মুলা হল যত দেশ মুসলমানদের হাতে আসবে, দেশ অনেকগুলো হবে না, দেশ একটা, কিন্তু কি হবে, একটা প্রদেশ হবে, একটা গভর্নর থাকবে। ইসলামিক থিওরি, এই থিওরিটা আজকে মুসলমানদের হাতে নেই, এই জন্য মুসলমানরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। এটা উচিত ছিল সবগুলো মুসলমানদের দেশ মিলে একটা দেশ, আর প্রত্যেক দেশের প্রেসিডেন্ট ওই দেশের গভর্নর, আর সব গভর্নর মিলে একটা কেন্দ্রীয় সরকার। এটা হল ইসলামের থিওরি। এই থিওরিটা আমেরিকা দাদাগিরি করতেছে, ইসলামের থিওরিটা আমেরিকা নিয়ে কি করতেছে, দাদাগিরি করতেছে। ভারত এই থিওরি নিয়ে দাদাগিরি করতেছে, বাতুবাড়ি করতেছে। এক ধরনের রাশিয়া এই থিওরি নিয়ে অনেক বাতুবাড়ি করছে, রাশিয়া এখন তো টুকরা টুকরা হয়ে গেছে। আর এক জমানায় লন্ডন এই থিওরি নিয়ে তারাও বিশ্ব চষে বেড়েছে,
ব্রিটিশ
ব্রিটিশ ব্রিটিশেরা আসিয়াতে এখন নেই, তারা টুকরা হয়ে গেছে, কিন্তু এই জন্য তো এখনো ঠিকই আছে আমেরিকা ভারত, কিন্তু এটা ইসলামের থিওরিটা। তো ওখানে গভর্নর দিলেন মহাজনের জবাব, ওনার দাওয়ার তালিম পাইয়ে অনেক লোক, এমানের অনেক লোক তারা মুসলমান হইতে লাগলো। একটা ছেলে মুসলমান হইল, উনি তার ভিতরে অনেক যোগ্যতা লক্ষ্য করলেন, অনেক যোগ্যতা, এই ছেলেটা খুবই যোগ্য, সে তো জমিদার আছে। এর নাম হল ওয়াইল এমনি হজর, এর নাম কি ওয়াইল এমনি হজর। তো ইয়ামানের গভর্নর তাকে বললেন, তুমি যদি কিছুদিনের জন্য মদিনায় যেয়ে নবীজির সোহবতে থাকতে পারো, নবীজির সোহবতে, তাহলে আল্লাহ তোমাকে দিয়ে অনেক কাজ নেবে, অনেক কাজ নেবে। তখন ওই ছেলেটা ওয়াইল ইবনে হজর চলে আসেন মদিনায়, এসে নবীজির সাথে দেখা করলেন, করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি 20 দিন আপনার খেদমতে থাকবো, আমাকে ইয়ামান গভর্নর পাঠিয়েছে আপনার থেকে ইসলাম সরাসরি শিক্ষা করার জন্য। তো নবীজি খুব খুশি হয়েছে, এমনকি নবীজি নামাজ পড়ানোর সময় তাকে নিজের পিছনে রাখতেন, দূরে রাখতেন, তুমি কাছে কাছে থাকো, 20 দিনে সব শিখতে হবে, তাদের কাছে থেকে দেখতে পারে, নবীজি পিছনে রাখতেন, পয়লা কাতার রাখতেন। উনি বললেন যে আমি এই 20 দিনে জোহর আসরের কেরাত আসতে পারে না, এই বিরতি আসতে পারে না, 20 দিনে আসতে কেরাত আল্লাহ নামাজ পর্যাপ্ত হয় 40 মিনিট, 20 দিনে আসতে কেরাত আল্লাহ নামাজ পর্যাপ্ত হয় 40 মিনিট, মাগরিব ইশা ফজর এই তিনটাতে আওয়াজ করে কেরাত পড়া হয়, ওই তিনটা পর্যাপ্ত হয়। উনি বলেন আজকে কেরাত তো নবীজি কোন আওয়াজ করতেন না, আল্লাহ আকবার ছাড়া, তকবীর গুলো ছাড়া কোন আওয়াজ শোনা যেত না, আর যেগুলো জোরে কেরাত 60 অক্ত, 60 অক্ত, এই 60 অক্তের মধ্যে যেগুলো জোরে কেরাত এর 57 অক্টে নবীজি আমিন আসতে বললেন, আমিও শুনলাম না কেউ শুনি, 57 আসতে বললেন। আর 3 অক্ত 60 অক্তের মধ্যে 3 অক্ত নবীজি আমিনটা হালকা আওয়াজে বললেন, তোমরা পাঠে আসছে আমিন হালকা আওয়াজে বললেন। তুমি নিজেই মন্তব্য করছেন, বিভিন্ন হাদিসের কিতাবে মন্তব্যটা আসছে, ওমা ওরাহু ইল্লা লিউআল্লিমুনা, ওনার মন্তব্য। তা আমি বুঝতে পারলাম এই যে তিলক্ত জোরে বললেন তা আমাকে শেখানো চলছে, তা মূল তরিকা না, এটা কোন মূল তরিকা না, এটা তো মূল তরিকা হতো তো 57 আসতে বললেন কেন? আমিনটা জোরে বললাম যে মূল তরিকা হয় না মাঝে, তাহলে 57 আসতে বললেন কেন? আর ফাঁকে ফোকে মিলে, ফাঁকে ফোকে মিলে তিলক্ত একটু জোরে পড়ছেন, শুধু ওই নমুসলিমকে তালিম দেওয়ার জন্য যে ফাতেহা আর অন্য একটা সুরার মাঝখানে কি আছে, মোটা যদি জোরে না বলে তো শান্তি আমিন রয়ে গেছে, এই ন মুসলিমটা বুঝবে কেমন? ন মুসলিমকে বোঝানোর জন্য তালিম দেওয়ার জন্য নবীজি সেরেন তিন আত্ম আমিনটা হালকা আওয়াজে করেছেন, কিন্তু উনি বলেন পিছনে অনেক সাহাবি আছে, হাজার হাজার সাহাবি আছে, তারা কেউ বলে নাই, ওই তিনত্ব নবীজি একা করছেন, কোন সাহাবি বলে নাই, কোন সাহাবি বলে নাই, তাও কেন করছে? ওনাকে তালিম দেওয়ার জন্য। এই যে হাদিসটা আমি শুনাইলাম, যে হাদিসের প্রায় সকল কিতাবে এই হাদিসটা আছে যে 57 অক্ত আসতে করলেন আর 3 অক্ত হালকা আওয়াজে করলেন ওনাকে তালিম দেওয়ার জন্য, নামাজের মূল তরিকা না। তাহলে আমরা কোনটা গ্রহণ করবো? আমরা নামাজে কি করবো? 57 অক্তটা দিব আর 3 অক্তটা দিব? 3 অক্তটা তো উজরে দিছে ন মুসলিমকে তালিম দেওয়ার জন্য, আমরা কোন ন মুসলিমকে তালিম দিচ্ছি? আমাদের এখানে কোন ন মুসলিম আছে? আছে
না? নেই,
কেউ ন মুসলিম আছে না? আপনি হাত তোলেন, কোন ন মুসলিম নেই। কোন ন মুসলিম যখন নেই তাহলে জলে পড়া হবে কেন? এবং সেটাও পড়তে হলে ইমাম সাহেব পড়বেন, আপনারা তো পড়তে পারবেন না। এই হাদিসটা খেয়াল রাখতে হবে, এই হাদিসটা অনেকেই বলছে না, শুনছে যে জোরে পড়ছে জোরে, এরাও জোরে আরম্ভ করছে। আরে জোরে পড়ছে কি জন্য? ন মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য। তুমি কারো ন মুসলিম মনে করছো? তুমি জোরে পড়লা কোন ন মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য? তাহলে গলত জিনিস না, এই জন্য হাদিস নিজে আমল করা যায় না, কোন আলেম থেকে হাদিস বুঝতে হয় যে এই হাদিসটার প্রেক্ষাপট কি, এই হাদিসের প্রেক্ষাপট কি। আমি আশা করি আমার কথাটা বুঝতে পারছেন যে আমিনের মূল কথা হল আসতে, মূল কথা কি জোরেটা বিশেষ কারণে করছেন সাময়িক, ওটা কোন তরিকা, ওটা কোন তরিকা। আমরা যারা জোরে পড়ি আমরা এই হাদিস থেকে ভুল বুঝছি, এই জন্য আমাদের কিন্তু হাদিস প্রাপ্তে বলা হয় নাই, আমাদেরকে সুন্নত প্রাপ্তে বলা হয়েছে। হাদিস প্রাপ্তে বলা হয় নাই, কি মানতে বলা হয়েছে? পার্থক্য কি হাদিস আর সুন্নতের? পার্থক্য কি হাদিসের ভান্ডারে যত হাদিস আছে, বুখারী মুসলিম আবু দাউদ নাসাই এসব কিতাবে যত হাদিস আছে সব হাদিস, সব কি সুন্নত পড়তা? যে হাদিসের মধ্যে দুটা শর্ত পাওয়া যাবে ওটা সুন্নত হয়ে যাবে, হাদিস তো থাকবেই, হাদিস না হয়ে যাবে না, কিন্তু ওটা একটু উপরে উঠবে। অনেক মাওলানার মুক্তি হয় না, তাদের মলানা বাচ্চা অনেক মলানা পড়াশোনা করে কি হয়ে গেছে তো মলানা বা হাদিস থাকবে কিন্তু কিন্তু কিছু হাদিস উন্নতি করে কোথায় যাবে শূন্যতে। শর্ত দুটা কি? এক নম্বর শর্ত হল ওই হাদিসটা নবীজি উম্মতকে করার জন্য নির্দেশ দিয়েছিলেন, তোমার করো উম্মতকে আমল করার জন্য কি করছেন, এলে এক নম্বর শর্ত। এই শর্ত দ্বারা কোনগুলো বার করবেন, শূন্য হবে না, হাদিস থাকবে কোনগুলো, এগুলো উম্মতকে অনুমতি দেন নাই। নবীজির সাথে বা কারোর সাথে খাস, নবীজির সাথে বা কারোর সাথে খাস, নবীজি আল্লাহর হুকুমে একসাথে এগারোটা বিবি রাখছেন উম্মতের মহিলাদের তালিম দেওয়ার জন্য। উম্মতের মহিলাদের একা কেন দিবেন এত মহিলাদের তালিম? পর্দা আছে, নবীর জন্য কি পর্দা মারছিল? তিনি একসাথে এগারোটা মহিলা রাখলেন, তিনি উম্মতকে অনুমতি দেন নাই। আমাদের জন্য যদি কারো তৌফিক থাকে শারীরিক মানসিক আর্থিক তো সর্বোচ্চ কটা, তাহলে ওই এগারো হাদিস কি আমল করা যাবে? ওটা হাদিস, সহি হাদিস, বুখারীর হাদিস, কিন্তু সুন্নত হাদিস, সহি হাদিস, বুখারীর হাদিস, কিন্তু সুন্নত। নবীজির কোন কোন বিবাহ আরসে হয়েছে, আল্লাহ পড়াই দিলেন বিবাহ, আল্লাহ বিবাহ পড়ে হরি তাদের বলছে জয়নাবের সাথে আপনার বিয়ে পড়াই দিয়েছি, আপনি জয়নাবের কাছে চলে যান। এই কিসার কলার শরীর আছে, দুনিয়াতে কোন বিয়ে হয়নি, আল্লাহ পড়াইছেন, এটা আর কারোর জন্য চলবে না? আর কারোর বিয়ে আর ফেরাতে পারবে? দামি বললেও বলো, এটা সহি হাদিস, এটা বুখারীর হাদিস, কিন্তু এটা সুন্নত না। কথা করতে জন্য উম্মতের জন্য প্রযোজ্য হইতে হবে, উম্মতের জন্য প্রযোজ্য না। নবীজির কোন কোন বিবাহ মোহর ছাড়া হয়েছে, আল্লাহর আদেশে মোহর দেওয়া লাগবে না, দেন মোহর দেওয়া লাগবে না, এটাকে আমাদের জন্য দায়িত্ব হবে না? আমাদের জন্য নির্দেশ অবতার হবে, হওয়া লিখব মোহর দিয়ে বিয়ে করো না, বিয়ে হবে না। তো যখন মোহর দেওয়ার বিয়ের না থাকে তো জেনা হবে, কেউ মোহর মানছে দেওয়ার নিয়ত নেই। আজকাল অনেকে করে এটা বড় অঙ্কের মোহর মানছে দেওয়ার নিয়ত নেই, জেনা হবে জেনা। হাসর ময়দানে তার হাসর হবে জেনাকারী দেশে। তো নবীজির মোহর ছাড়া দেন মোহর ছাড়া বিয়ে করছে, তা সহি হাদিস, বুখারীর হাদিস, কিন্তু সুন্নত না, উম্মতের জন্য বলেন। এরা অনেক হাদিস আছে, কোন কোনটা আলীর জন্য খাস, কোনটা খোজাইমা খোজাইমার জন্য খাস, কোনটা আবু বর্দার নিয়ার তার জন্য খাস, অনেক হাদিস বিভিন্ন সাহাবির সাথে খাস, এগুলো ব্যাখ্যা কিন্তু সবাই দেখে। ওই যে যেগুলো খাস সবার জন্য না, ওগুলো সবই হাদিস, কিন্তু কি না সন্ন্যাস, কারণ উম্মতের জন্য প্রযোজ্য। দ্বিতীয় শর্ত হল এই হাদিস সুন্নত হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হল এই যে ওইটা আখিরি নির্দেশ হইতে হবে। প্রত্যেক ব্যাপারে একাধিক নির্দেশ আসছে, প্রত্যেক ব্যাপারে একাধিক নির্দেশ আসছে, কেন? ইসলামটাকে আস্তে আস্তে সহনীয় করা হচ্ছে। পয়লা দিনে টাইম দিলে অনেক লোকই মুসলমান হইত না, পয়লা দিনে কড়াকড়ি করে টাইম দিলে মদ হারাম করতে যে কয়েক স্টেপ পার হয়েছে, তিন চার স্টেপ পার হয়ে মদ হারাম করা হয়েছে, তাতে উম্মত ভাঙিয়ে না যায়, কঠিন বলে না যায়। এই নামাজ বলেন, রোজা বলেন, একদিনে কমপ্লিট হয়ে যায়। এই নামাজে কথা বলেন পরে তো ওরা অনুমতি দিন, অনেক কথা হয়েছে। নবীন একবার চার একাতলা নামাজে দুই রেখা পড়ে চলে গেছে, গেটে চলে গেছে। একজন সাহাবি দেখেছে হুজুর নামাজ কি কম হয়ে গেল, আমার পক্ষ থেকে না আমি ভুলে গেছি, করোনায় তো হয়নি, আমি তো ভুলি নাই, আল্লাহ ছাট করে নাই। একটা তো ওই সাহাবির নাম দুলিয়া দেয়, ওই সাহাবির নাম কি দুলিয়া দেয়, সে দাঁড়াইলে হাত এত লম্বা হাঁটু পর্যন্ত দেখতে, আমাদের তার হাত কিন্তু হাঁটু পর্যন্ত যাবে ওনাদের, উনি বদলে শহীদ হয়ে গেছে। উনি বলেন না ওদের একটা তো সমস্যা হয়েছে। তখন নবী যে আবু বকর ওমরকে ডাকলেন, এই দুলিয়াদের কি বলে নামাজ রেখেছে সব হয়ে গেছে, ওরা বলেন জিউস। তখন নবী যে আছে আর দুই রেখা পড়াইলেন, পড়ে সজদা করলেন। এইরকম নামাজ এখন পড়ে গেলে নামাজের মধ্যে এত কথা, এত যাচাই বাছাই, বলে ডাকো বলে ডাকো বলে ডাকো, এখন হবে এখন যে স্রোতটা আমল করতেছি এটা অনেক পরে এসে কমপ্লিট হয়েছে, আস্তে আস্তে আগেছে। একটা বলে নামাজে সালাম দেওয়া দেবে, এখন নামাজে নামাজদত্ত ব্যক্তিকে সালাম দেওয়া যায় একমাত্র আছে। এই জন্য পদ্ধতিতে প্রত্যেক ব্যাপারে স্টেপ বাই স্টেপ নির্দেশ আসছে। এখন সুন্দর কোনটাকে বলা হবে, শুরুটা না মাঝারটা না শেষেরটা, শেষেরটা আগেরগুলো হাদিস সহি হাদিস বুখারীর হাদিস সব ঠিক, সুন্দরটা সুন্দর কোনটা শেষেরটা। এটা অনেকে বারবার হাত তোলে, এই বারবার হাত তোলা হাদিসটা ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, কার থেকে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। উনি বলছেন যে মক্কাতে আমাদেরকে বারবার হাত তুলতে বলা হয়েছিল, শুরুতে একবার, রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময়, বিভিন্ন জায়গায়। কিন্তু মদিনায় আসার পরে যখন এই আয়াত নাযিল হলো কুমু লিল্লাহি কানিতিন, কুমু লিল্লাহি কানিতিন, তখন নবী আমাদেরকে ডেকে সব হাত তোলা নিষেধ করেছিলেন, একটা বহাল রাখলেন নামাজের শুরুতে, একটা বহাল রাখলেন। যে সাহাবি বলতে বারবার তুলছে আমরা আব্দুল্লাহ নবল, সেই সাহাবি এটাও বয়ান করতেছে যে মদিনা আসার পরে নিষেধ রেখে মক্কাটা দেবেন না মদিনাটা দেবেন, কিছু ভাই না বুঝে মক্কাটা আর মদিনাটা বাদ দিয়ে দিস, বাদ দিয়ে দিস, সর্বশ্রেষ্ঠ নিতে হবে। তো মক্কাটা তো শেষ না, শেষ তো মদিনাটা। এক জামানায় নবীদের পিছনে হাতে পড়া হতো, এক জামানায় ধর ওই এক নাজন হলো নবীকে দেখে সবাইকে নিষেধ করেছিলেন আমার পিছনে কোন সোনা পড়া চলবে না, সোনা কেনা চলবে না। ইমাম আহমদ হাম্বল উল্লেখ করছেন যে এই আয়াতটা মুসল্লিদের সোরা ফাতিহা নিষেধ করার জন্য নাযিল হয়েছিল, এই ব্যাপারে সমস্ত ওলামাদের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, সমস্ত ওলামাদের কি প্রতিষ্ঠিত হয়েছে ঐক্যমত, যে এখন পড়া যাবে না, একদম পড়া যাবে না। এখন যে ফাতিহা হাদিস আছে, ফাতিহা ছাড়া নামাজ হয় না, ওই হাদিস এখন কার জন্য, ইমামের জন্য, আর যে একা নামাজ পড়ে তার জন্য, হাদিস তো আছে কিন্তু কার জন্য, ফাতিহা ছাড়া নামাজ হবে না কার জন্য, হাদিসটা কার বলতে কার বলে ইমাম একটা নামাজ পড়ে নেওয়া হয়, কোন মুসাল্লি ইমামের পিছনে একটা যা করছে তার জন্য খাটবে না। এই ব্যাপারে স্পষ্ট আদেশ আছে, নবীজি বলেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার ইমাম থাকবে তার ইমামের কিরাত তার কিরাত, যার ইমাম থাকবে তার ইমামের কিরাত তার কিরাত। আপনি ফাতে পড়তে আরম্ভ করেন তাহলে আপনি নবীদের কথা বিশ্বাস করলেন না, না আমার পড়তে হবে, নবীদের কি করবেন? যার ইমাম থাকবে তার ইমামের কিরাত তার কিরাত। হাত বান্ধার ব্যাপারও তিন রকম আদেশ দিচ্ছে, নাবির নিচে, নাবির উপরে, স্কেলার উপরে। কিন্তু সর্বশেষ নির্দেশ যেটা হুজুর দিচ্ছেন হয়তো আলী কয়েক করছেন, আলী রাজি আল্লাহ সেটা হল নাবির নিচেরটা বহাল রাখছেন, বাকিগুলো বাতিল। নাবির নিচে হাত বান্ধাকে বহাল রাখছেন, নাবির উপরে বুকের উপরে সব বাদ দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, বুকের উপরটা আছে মহিলাদের জন্য, বুকের উপরে হাত রাখা আছে কাদের জন্য? পুরুষের জন্য বাকি নেই। তো আমি বলতেছিলাম যে হাদিস শূন্য হওয়ার জন্য কটা শর্ত, উম্মতের জন্য প্রযোজ্য হইতে হবে। দুই নম্বর সর্বশেষ নির্দেশ, এক এক ব্যাপারে কয়েকটা নির্দেশ, সর্বশেষ নির্দেশ হইতে হবে। একবার হাত তোলা সর্বশেষ নির্দেশ, ফাতেহা না পড়া সর্বশেষ নির্দেশ, নাবির নিচে হাত বান্ধা সর্বশেষ নির্দেশ। এটা তো পাবলিক বুঝবে না, পাবলিক সব এক পিস বুখারি কাজ, এগুলো বুখারি অনুবাদ লিখে দেখে কেউ আমল করবেন না, আপনি বুঝবেন না যে সর্বশেষ কোনটা। আলেম লাগবে, ডাক্তারি বই যতই ব্যবহার হোক আপনি ডাক্তার ছাড়া চলতে পারবেন না। ডাক্তারি বই বাংলা হয়ে গেলে ডাক্তার লাগবে না, আইনের বই বাংলা হয়ে গেলে অ্যাডভোকেট লাগবে না। হ্যাঁ, তবে বুখারি বাংলা হয়ে গেলে ওনাদের জরুরত বহন থাকবে, আপনি একা দেখে আমল করতে গেলে গোবর হয়ে গেলে আপনাদের জন্য ফেকা কিনা, ফেকা কি জিনিস? ওই যে আদেশগুলো শূন্য হয়েছে ওই আদেশগুলো আরেকটা ফেকা, যে আদেশগুলো দুষ্কর্ত পাওয়া যাওয়ার কারণে কি হয়েছে শূন্য হয়েছে। ওই আদেশগুলো যদি সদর সহ বলেন, বর্ণনা সূত্র সহ বলেন তাহলে শূন্য হবে, বর্ণাসূত্র ফেলে দিয়ে মূল কথাটা বলেন তাহলে বেকার। এক জিনিস, এখানে বর্ণাসূত্র আছে তো শূন্য, বর্ণাসূত্র নেই তো একটা আপনাদের জন্য বেকার কিনা, ব্যক্তিদের পড়া ও সব হাদিস, ব্যক্তিদের সব কথা হাদিস, কিন্তু ওখানে কোন সনদ নেই, বর্ণাসূত্র নেই, সব হাদিস কিন্তু কোন হাদিস সর্বশেষ। তাহলে সর্বপক্ষী দাঁড়ালো প্রত্যেকটা শূন্য হাদিস, সর্বপক্ষী প্রত্যেকটা শূন্য হাদিস, কিন্তু সকল হাদিস সুন্দরতা, সকল হাদিস সুন্দরতা। বাস্তবিক বলে কিছু হাদিস শূন্য, এই বাস্তবে পাবলিক করতে পারবে না, বড় বড় ওলামা লাগবে, ইমাম আবু হানিফা লাগবে, ইমাম শাফি লাগবে, এই বাস্তবিক মাজহাব মানা হয় কেন? এই মাজহাবের ইমামরা এই বাস্তবের কাজটা করে দিয়ে গেছে, মাজহাব যে মানবে না সে গুমরা হয়ে যাবে। সারা দুনিয়ার লোক মাজহাব মানে, এই বংশালের কটে লোক মানে, সারা দুনিয়ার লোক মাজহাব মানে, লোহিত সাগরের পশ্চিম পাশে যত দেশ আছে লোহিত সাগরের সেখানে ম্যাক্সিমাম মালিকি মাজহাব, আরব ভূখণ্ডে তারা মূল অধিবাসী হাম্বলি মাজহাব, এশিয়া মহাদেশে সব হানাফি মাজহাব, পূর্বিত চলে যান মালয়েশিয়া ইন্দোনেশিয়া শাহি মাজহাব, সারা দুনিয়ার লোক মাজহাব আছে। এদের মাতা মারা সেরাই মতন একটা গ্রুপ আমাদের মোহাম্মদ করুন তারা একটা মসজিদ বানাইছে কোন জায়গায় ইংরেজরা সেক্টেশন খাড়া করে গেছে একটা এরা এই নামে কোন ইয়ে ছিল না বেকার সব মুসলমান চার মাজাবের কোন একটা মাজাব চার মাজাব কি জানাতে দেওয়ার চারটা দমদা একটা বস্তিতে ঢুকার পাঁচটা দরজা থাকে চার মাজাব চারটে দরজা চারটা রাস্তা আর কিছু না সবগুলো সর্বজ্ঞ এক কিন্তু এখন তারা করতেছে মাজাব বানা যাবে না এটা গুমরা ফেরকা এদেরকে ইংরেজরা দাঁড় করাইছে ইংরেজরা চারটে লোকের দাঁড় করাইছিল দিয়ে চারটে গুমরা ফেরকা খাড়া করছে গোলাম আবার কাঁদিয়ে একটা তারপরে কি বলে দশমে জুলুসে ঈদে মিলাদুন্নবী এগুলো করার জন্য খাড়া করছিল আহমদ রেজা খান ওই রেজা থেকে রেজবি বলে রেজা থেকে আর এক লোকের খাড়া করছিল তার নাম মোহাম্মদ হুসাইন বাটালবি এই প্রথম ইংরেজের পক্ষে ফতোয়া দিল এবং সে বলল মাজার মারার দরকার নেই বোখারি ওভারে রাখো এই বলল এই লোকটা ইংরেজদের লোক পুরো দামান ফতোয়া দিচ্ছে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হল আর এই মোহাম্মদ হুসাইন বাটালবি করতেছে যে ইংরেজরা ভারতবর্ষের জন্য আল্লাহ বিশেষ রহমত এদের বিরুদ্ধে জিহাদ করা হারাম কিন্তু আল্লাহর কুদরত দেখেন আল্লাহর কুদরত দেখেন সে একটা পত্রিকা বের করল গোড়া বেড়ে পত্রিকা দিছে ইশাত শুন না হাদিস বলে দেয় হাদিস মানতে করেছে পত্রিকা না আমার হাদিস দেয় নেই ইশাত শুন না এবং ২৫ বছরের মাথায় সে একটা দেখা দিছে এই মোহাম্মদ হুসাইন বাটালবি কি লেখা দিছে ইসলামের গণ্ডি থেকে ইমানের গণ্ডি থেকে যদি কেউ বের হয়ে যেতে চায় তার সহজ রাস্তা হল মাজাব ছেড়ে দেওয়া ইমানের গণ্ডি থেকে যদি কেউ বের হয়ে যেতে চায় ইমানের গণ্ডি থেকে তার সহজ রাস্তা কি মাজাব ছেড়ে দেওয়া এই বলছে যে কোথায় মাজাব মানা ছেড়ে সে আমার বলছিল যে মাজাব ছেড়ে দিলে সে ইমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে আল্লাহ ওর মুখ দিয়ে বের করছে বলতেছিলাম হাদিস একা একা বলতে চেষ্টা করবেন না এই জন্য আমাদের নাম কিন্তু আহলে সুন্নাহ আহলে হাদিসটা আমাদের আমাদের নাম আহলে হাদিসটা আহলে হাদিস নাম দিবেন তো ১১টা বিয়ে করতে হবে আহলে হাদিস নাম দিবেন আপনার বিয়ে আলসে হতে হবে আহলে হাদিস নাম দিবেন তো আপনার জন্ম ছাড়া বিয়ে করতে হবে সব উল্টা হয়ে যাবে আর যত হাদিস রহিত হয়ে গেছে আমাদের কথা বলা রহিত হয়ে গেছে কিন্তু ওই হাদিস তো মুখারিতে আছে তাহলে আপনাকে আমাদের কথা বলতে হবে কথা বলার কথা তো কথা বলার কথা তো হাদিসে আছে এখনো কথা বলবেন আপনি যত হাদিস রহিত হয়ে গেছে বাতিল হয়ে গেছে সবগুলো আপনাকে মানতে হবে যদি আপনি আহলে হাদিস নাম দেন নামটাও বলো নামটাও বলো এই জন্য বলার ছবি আছে দলিল চারটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কোরআন হাদিস বলা হয় না কিন্তু কোরআন সুন্নাহ সুন্নাহ বাবা সুন্নাহ সুন্নাহ এক এবং যারা হাদিস জমা করছে এই হাদিসের কিতাব গুলো মক্কা মদিনায় জমা করা হয়নি এই হাদিসের কিতাব গুলো রাশিয়াতে জমা করা হয়েছে রাশিয়া ইসলামের মার্কাজ ছিল ওখানে কিছু লোক এতে হয়ে গেছিল রাশিয়া কিছু লোক এতে হয়ে গেছিল তারা বলো ওলামা দরকার নেই ওলামা শহীদ করে দেব রাশিয়া শেষ হয়েছে, তার কেন বাংলা থেকে চলেছে, যারা রাশিয়ার লবাদ করছিল ওরা এখন বাংলা থেকে চলেছে, এরা একই কথা বলছে ওলামা দোকান, ওরা এই কথা বলে ওলামাদের সাইন করছিল, ওরা এই কথা বলে টঙ্গি ময়দানে ওলামাদের বাধা আছে, তো একই তার। অথচ নবীনে বলে গেছে ওলামারা আমার ওয়ারিশ, আমি যে কেমন পর্যন্ত ওলামা তো তারা টিভি থাকবে আর কারণ তারা না, হাদিসা কাদিসা মন্ত্রী মিনিস্টার কারণ তারা টিভি থাকবে না, ওলামা তো তারা তোমার দিন পাইতে হবে ওলামাদের সাথে যোগ, তোমাদের কারণ দিন পাইতে হলে দিনের উপর চলতে হলে একমাত্র রাস্তা ওলামাদের সহবাদ, ওলামা দরকার নেই পুরো গুমরাহের কথা, এই লোকগুলো বেজান হবে তাতে ছেলেগুলো রাস্তায় মোরতাদ হয়ে যাবে, ওলামাদেরকে নবীজি ওয়ারিশ বলে গেছেন, কেন আমরা বুঝতে পারলাম যে আহলে হাদিস নামটা ভুল, নামটা কি এবং ইংরেজরা সেক্টর খারাপ হয়ে গেছিল, একটা কাদিয়ানি মির্জা গোলাম আবাদ কাদিয়ানি, একটা মৌলুদি আর একটা রিজবি মাদার বোঝা দশটা জুলুসে ইন্ডিয়া মিলাদ নবীর মিছিল, আরটা হল এই মাজার মানা ছেলে মাজার মানা, ওরা এই চারটে খারাপ হয়ে গেছিল, এর গোড়া দেখছিল তখন তো ভরে গেছে, এর চারও উন্নত হচ্ছে, এখন নতুন করে ওই চারটের পরে আরো নতুন নতুন ফেরকা হচ্ছে, ওই চারটের পরে এখন নতুন নতুন ফেরকা হচ্ছে, জাকির নায়ককে দিয়ে এক ফেরকা করা হচ্ছে, একদল জাকির নায়কদের মানে আরে বাবা এগুলো ডাক্তার, হে কোন থেকে হতাম বলা, আমি মুক্তি সাহ, আমি যদি আপনাদেরকে প্রেসক্রিপশন দিতে আরম্ভ করি সুস্থ হবে না কবরস্থান আবার হবে, আমি মুফতি সাহেব যদি রোগীদের প্রেসক্রিপশন দেয় কবরস্থান আবার হবে চিকিৎসা হবে না, ঠিক জাকির নায়ক যদি কত হবে এই হবে, আমি যেরকম ডাক্তার না জাকির নায়ক মুক্তি দেব, কোন দুঃখে তারা বাদ গেছে এত আলামলা আছে তাদের বাদ দিয়ে একটা ইংরেজি শিক্ষিত লোক তার তাই পরে তাই পরে ইমাম বলে নাসাবাজি করছে, আমাদের যত সন্ত্রাসী কাজ হয়েছে সব কিন্তু তার স্কুলে, আমাদের দেশে যত সন্ত্রাসী কার্যক্রম এ পর্যন্ত হয়েছে সব চাকরি নায়কের স্কুলে, সবাই জিয়ার করতে বলছে তো জিয়ার করছে, হলি আপনাদের জিয়ার করছে আর এই কোম্পানিতে বাঁচতে হলে ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকা ছাড়া কোন বিকল্প নেই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন, সহিহ বুঝের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন, এই জাকির নায়েককে দিয়ে গ্রুপ তৈরি হয়ে গেছে, সাত সাতকে দিয়ে আর এক গ্রুপ তৈরি হয়ে গেছে, রাশিয়ার সেই এতে গ্রুপ তৈরি হয়ে গেছে, এগুলো তিনি সাবধান থাকেন, যদি কেউ জেগে থাকেন আমি হাত জোর করে তাকে অনুরোধ জানাই আপনি তওবা করে ওলামাদের সাথে জোড়ে সাত সবাই নেতা একটা ভণ্ডার, তার সব কথা বলো যা বলতেছে জবাব বলে দিতে বলো সারানপুর বলে দিতে বলো সব দুনিয়ার ওলামারা বলছে, আমি মক্কা মদিনা জিদ্দা সব সফর করছি ওলামাদের সাথে মিলছি সবাই যদি ওনার কথা বলো, ছোটবেলা বাদ পড়ে গেছে সবার আদর পাইছে, এলেনও পাই নাই শিক্ষাও পাই নাই দীক্ষাও পাই নাই, উল্টা পাল্টা ব্যাখ্যা করে নিজের বুধ মতো ব্যাখ্যা করে, বুধ মতো ব্যাখ্যা করলে জড়িয়ে হবে, তো বুধ মতো ব্যাখ্যা কি এটা বয়ান করতে গেলে লম্বা সময় দরকার, দরকার নেই আমার উপর আস্থা রাখেন তারপর বুঝে শুনে কথা বলুন, তার ভুলের লম্বা ফিরিস্তে আমাদের কাছে আছে, প্রত্যেকটা কথা ইসলাম বিদ্বেষ সেটা এক আল্লাহ হাতে না, কত বড় গুপুরি কথা সেটা এক আল্লাহ হাতে, কোরআন শরীফ অর্থ বুঝে পড়া অর্থ চোদ্দশো বছর মধ্যে মৌবন্দি করেছিল আর দুই নম্বর বন্দি করেছিল, কোরআন শরীফ অর্থ বুঝে পড়া আর কি আর কেউ বলেন। তারপরে নবীদের জীবনে আপনি পড়বেন আমল করার জন্য, অনুসরণ করার জন্য, ভুল ধরার জন্য পড়বেন না। নবীদের নবীদের কোনো ভুল নেই, কারণ নিষ্পাপ। নবীদের জীবনে ভুল ধরার জন্য পড়বেন না, আমল করার জন্য পড়বেন। উনি বহু নবীর নামে ভুল আবিষ্কার করছেন, মুসা আলাইহিস সালাম নাম আবিষ্কার করছেন, উনি মাদ্রাসা ছেড়ে গেছিল, তোমাকে কেতাব দেওয়া হবে, তুমি কি নিজে গেছে না আল্লাহ করছে? তাহলে এটা ওনার কি দোষ? উনি তুরপাড়ে গেছে, এটা আল্লাহ হুকুম দিয়েছে ওনাকে। তুমি মার্কাজ ছাড়া উনি ইউসুফ নবীর ভুল করছে, উনি জাকারিয়া নবীর ভুল করছে, উনি আমানত নবীর ভুল করছে। কি ভুল করছে? আমানত নবীর সুন্নত ছিল অলিবাতে ই দেওয়া, খেজুর দেওয়া। আমানত নবীর সাদা পিতার সুন্নত ছিল অলিবাতে কি দেওয়া, খেজুর। কিন্তু হজরত জয়নাবকে যখন বিয়ে করলেন, ওই যে বিয়ে আলোচ হয়েছে, তখন তিনি রুটি কষ্ট দিয়ে অলিবা করছিলেন। সাদা সে তাদের মূল সুন্নত ছিল, ওখান থেকে হটে গেছিলেন। নবী আমার সুন্নতে হটে গেলেন, নবী তার গল্পে হেঁটে তো আমাদের জন্য করল হটে গেলেন। উনি সাদা সেটার সুন্নতে হটে গেছিলেন, হটে উনি বিপদে পড়ে গেছিলেন, আমাদের নবীর বিপদে পড়ে গেছিলেন। অথচ নবীদের মৌখিক হাদিসে আসছে আউলিম আলম সাকিম, তোরা বকরির গোশত দিয়ে অলিবা খাও, খাসির গোশত দিয়ে কি খাও? তো গোশত খাওয়ার তো নবী অর্ডার দিচ্ছেন আমাদেরকে, তো সেটা সুন্দর তো হোটেল দেওয়া হয় কেমন? হ্যাঁ, ভুল গোশত তোদের কোথায় গিয়ে বসে? আর বর্তমানে বলতে তোমরা ইখলাসের সাথে দিনের কাজ করতে থাকো, ওনার লোকজনকে বলতে তোমরা এখলাস দিনের কাজ করতে থাকো, দেখো আল্লাহ তোমাদেরকে দিয়ে এমন কাজ দেবে যা নবীদেরকে দিয়েও দেন নাই। ঠিকই পুরা দেবার ছাড়া না কি বোঝানোর কোন কায়দা নেই, এমন আরো কথা বলতেছে যে একটা ভুক্ত লোকও বলে না। আল্লাহ ইবাদত করুন। এই লোকের এটা একটা ভন্ডামের কথা, গুমরাহের কথা, যদি আখেরাতকে নষ্ট করা। জওয়ার বলে দিচ্ছে এনার এটা দায় নেই, জওয়ার বলে দিচ্ছে যে এনার কার্যকলাপ দ্বারা মনে করতেছে ইনি এই নতুন একটা ফেরকা তৈরি করার চেষ্টা করতেছেন। উনি ওনার নতুন মতবাদের উপরে আলাদা আলাদা দল তৈরি করতেছেন, তাই তো টুঙ্গি ময়দান দেখা গেল। ওনার মন্তব্য কি হয়েছে আলাদা একটা, ঠিক এর আগে দমন মন্তব্য করে আসছিল সেটাও চাকর দেখলাম আলাদা দল তৈরি হয়ে গেছে, আলাদা দল তৈরি হয়ে গেছে, যে দলকে কোনো আগের সমর্থন করতেছে না। আমাদের নাতিপুত্র ধরনের কিছু আগের পেয়েছে, এসব পয়সার লোক, পয়সার লোক, ওদের লেনদেন শরীরে এটা যদি কিছু আলম গেছে পয়সার লোক, ফাঁকানে কোন আলম যায় নাই এবং যাবেও না কেমন পর্যন্ত, কিন্তু কথাগুলো সহি না করার মধ্যে ফ্লা এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যাবে না। যে কেউ ভুল করবে ভয়সে রুজু করবে, যদি রুজু না করে তো ওলা মাত্র করে ফল ওটা জনগণকে জানাই দেওয়া। যে কেউ কোরআন হাদিসের ব্যাখ্যা ভুল করবে প্রথম তাকে বলা হবে তুমি করো রুজু করো প্রত্যাহার করো, যদি করে আলহামদুলিল্লাহ, যদি না করে সমস্ত আলেমদের ইমানি দায়িত্ব ফরজ দায়িত্ব জনগণকে জানাই দেওয়া, কারণ আলেমদের দায়িত্ব ইমান শিক্ষা দেওয়া, ইমান রক্ষা করা, শিক্ষা দেওয়া দায়িত্ব, রক্ষা করা দায়িত্ব। আর বাবুজিরা বোঝে না, বুঝে না কি করতো, তুমি জানো কোর্টে জীবন আর কোর্টে ইমান রক্ষা করা পার্থক্য জানো? তুই আন্দাজে কই দিলাম আলোটা কি বাদ করে আলমরা তো দায়িত্ব মুক্ত হওয়ার কথা বলতেছে, আর তোমার আচারের ময়দানে আলমদেরকে দোষ দিবা, তাহলে শাস্ত্রের কথা যে বলো আমার দিলে কোনো আলম বলে নাই, তাই আমরা বিশ্বাস করছি আমাদের হাসানের ময়দানে ওলামাদেরকে দোষ দিবা, কোন আলম আমাদেরকে বলে নাই যে শাস্ত্রের কথাগুলো এবার দিতে উচিত, কেউ বলে নাই। তাহলে আমাদের কি করার আছে? আমরা তো ওলামাদের কথা মানতাম, তারা তো ভুল ধরা যায় না, তারা তো দোষটা আমাদের কাঁধে, দোষ আমরা কাঁধে নিব না, তোমার দোষের দায়িত্ব হবে নিজ দায়িত্ব দাও, আমাদের কাঁধে জুড়ে কেন দেব, আমাদের কাঁধে পাও দিয়ে তো তোকে কেন দেব, নিজ দায়িত্ব দাও। আমরা দিনের হেফাজত করেন দেওয়া ওলামা মানে দিনের রক্ষণাবেক্ষণ কারণ নবীজি তাদেরকে দায়িত্ব দিয়ে গেছে আমাদের দিনকে হেফাজত করো, তোমরা দেখো বেসম করে ফেলবে তোমরা ঠিক করে দেবে, তত্ত্ব দেব আমাদের দায়িত্ব, ইমানের দায়িত্ব, ওলামা হিসেবে দায়িত্ব। আল্লাহ তালা সবাইকে বুঝতে পারবো।